ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন সোমবার দুপুর, বাংলাদেশে ভারতে সোমবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
পাকিস্তানের বালুচিস্তানের জনগণের উপরে অত্যাচার নির্যাতন নিপীড়নের ব্যাপারে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হকিনু।
ঢাকা থেকে আরো রয়েছে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশে বাল্যবিবাহ এক তৃতীয়াংশ কমানো সম্ভব, নারীদের জন্য শিক্ষা বা কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে, এমন তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে।
রয়েছে কলকাতা থেকে গৌতম গুপ্তের রিপোর্ট।
রিও প্রত্যাগত তিন ভারতীয় অ্যাথলিট জিকার সংরক্ষণ বাঁধিয়েই দেশে ফিরেছেন বলে আশঙ্কা।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্তন স্ট্রিন কুইন। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু সোমবার বলেছেন, সিরিয়ার সঙ্গে দেশের সীমান্ত অঞ্চল থেকে ইসলামিক স্টেট চরমপন্থী গ্রুপকে সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে। শনিবার তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে এক বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা বিস্ফোরণের পর তিনি ওই মন্তব্য করেন। বিস্ফোরণে অন্তত 51 জন নিহত হয়। তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান গাজিয়ান্টেপ শহরে ওই আক্রমণের জন্য ইসলামিক স্টেটকে দোষারোপ করেন। তিনি আরও বলেন, সাক্ষ্য প্রমাণ থেকে মনে হয় বোমা আক্রমণকারী ছিল 12-14 বছরের বালক। রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে যে 1,10,00,000 অবৈধ অভিবাসী আছে তাদের বিতাড়িত করার বিষয়ে তার যে মতামত তা অটল রয়েছে। নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় তার নির্বাচনী প্রতিশ্রুতির একটি প্রধান বিষয় হচ্ছে সেটি। ট্রাম্পের নতুন ক্যাম্পেইন ম্যানেজার কেলিয়ান কনওয়ে এক সাক্ষাৎকারে বলেছেন, ট্রাম্পের অভিবাসী বহিষ্কার পরিকল্পনা এখনও ঠিক হয়নি। এর একদিন পর ট্রাম্প ফক্স নিউজ টেলিভিশনকে বলেছেন যে তিনি বারবার মত পাল্টাচ্ছেন না। নিউ ইয়র্কের ধনকুবের ট্রাম্প বলেছেন, আমরা একটা ন্যায়সঙ্গত কিন্তু দৃঢ় অভিবাসন নীতিমালা রাখব। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এখন কেনিয়ার নাইরোবিতে আছেন। প্রতিবেশী দেশ দক্ষিণ সুদানে যাতে পুনরায় গৃহযুদ্ধ না হয় সে বিষয়ে তিনি পূর্ব আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন। কেরি সোমবার কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াটার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি পরে অন্যান্য মন্ত্রীদের সঙ্গে আলোচনায় যোগ দেবেন। বিশ্বের সবচাইতে নতুন দেশটিতে শান্তি বজায় রাখাটা নিশ্চিত করার বিষয় তারা আলোচনা করবেন। পররাষ্ট্র দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের বলেন যে দক্ষিণ সুদানের জনগণ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে। সেখানে অব্যাহত অস্থিতিশীলতার ফলে প্রায় 10,00,000 মানুষ এখন শরণার্থী এবং এমন এক মানবিক সংকট সৃষ্টি হয়েছে যা আন্তর্জাতিক সমাজের পক্ষেও মোকাবেলা করা কঠিন। জাপান সরকার বাংলাদেশে কর্মরত জাপানি নাগরিকদের বিশেষ নিরাপত্তা দেবার জন্য বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে। ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
গুলশানে সন্ত্রাসী হামলা সহ বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষাপটে জাপান সরকার তাদের প্রকল্পগুলো এবং উন্নয়ন কর্মকাণ্ডে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশকে পুনরায় তাগিদ দিয়েছে। জাপানি রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থমন্ত্রীর সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেছেন, জাপান নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, বাংলাদেশ সরকার তাদের আশ্বস্ত করেছে। 1 জুলাই গুলশান হামলার পরপরই বাংলাদেশে চলমান 13,020 টাকার মোট 68টি জাপানি প্রকল্পে কর্মরত জাপানি নাগরিকদের নিরাপত্তা নিয়ে জাপান সরকার উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা বৃদ্ধির বিষয়টি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে। মধ্য জুলাইয়ে তারা তাদের প্রকল্পে সশস্ত্র বেসরকারি নিরাপত্তা বাহিনী নিয়োগেরও অনুমতি চেয়েছিল। গুলশান হামলা সহ বিশ্বব্যাপী কয়েকটি হামলার ঘটনার পরে বিভিন্ন জাপানি প্রকল্পে কর্মরতদের বুলেট প্রুফ গাড়ি দেওয়ারও চিন্তা করেছে জাপানি সরকার। উল্লেখ্য, গুলশান হামলায় নিহত 20 জনের মধ্যে 7 জনই জাপানি নাগরিক। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের মন্ত্রিসভা নতুন এক ডিজিটাল আইন করতে যাচ্ছে, আর তারই বিবরণ সহ রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খসরু।
বাংলাদেশ সরকার ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এলক্ষে কোনো ব্যক্তি কোনো ধরনের ইলেকট্রনিক মাধ্যমে মুক্তিযুদ্ধ বা মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে প্রচারণা বা প্রপাগান্ডা চালালে কিংবা অবমাননা করলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং 1,00,000 টাকা অথবা উভয় দণ্ডের বিধান দেখে বাংলাদেশের মন্ত্রিসভা এক আইন অনুমোদন দিয়েছে। নতুন এই আইন সম্পর্কে মন্ত্রী পরিষদ সচিব বলেন, এই আইনে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য বিষয়ে সাইবার অপরাধের জন্য সর্বোচ্চ 14 বছর কারাদণ্ড এবং 1 কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে। সাইবার মাধ্যমে প্রতারণা এবং হুমকির জন্য সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে এই নতুন আইনে। মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন এই আইনে সাইবার নিরাপত্তা এজেন্সি গঠনেরও প্রস্তাব করা হয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
রিও এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
রিও প্রত্যাগত 3 ভারতীয় অ্যাথলিটের জিকা রোগ সংক্রমণের আশঙ্কা নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন গৌতম গুপ্ত।
Let me assure the people of Afghanistan that in your quest to build a prosperous Afghanistan and to bring peace,
রিও অলিম্পিক শুরুর অনেক আগে থেকেই ব্রাজিলে জিকা রোগের সংক্রমণ সম্পর্কে সতর্কতা জারি করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং অলিম্পিক সংস্থাও। কিন্তু রিও প্রত্যাগত 3 ভারতীয় অ্যাথলিট সেই জিকার সংরক্ষণ বাধিয়েই দেশে ফিরেছেন বলে আশঙ্কা। 3 জনই একটি অ্যাপার্টমেন্টে ছিলেন। জ্বর এবং অন্যান্য যা যা শারীরিক উপসর্গ নিয়ে এরা হাসপাতালে ভর্তি হয়েছেন তা জিকারই লক্ষণ। তবু নিশ্চিত হওয়ার জন্য এদের রক্ত পাঠানো হচ্ছে পুনের একটি ভাইরোলজি ইনস্টিটিউটে। শোনা যাচ্ছে জিকার বিপদ সম্পর্কে ভারতীয় কর্তারা নাকি অ্যাথলিটদের যথেষ্ট সতর্ক করে দেননি। এই রোগ ভারতে এখনো পরিচিত নয়, সেজন্যই হয়তো এই পরিস্থিতি। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আফগানিস্তান ও ভারত যে সন্ত্রাসবাদ ও চরমপন্থার মুখোমুখি তা মোকাবেলার লক্ষ্যে তাদের যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ওই দুই দেশের নেতারা। আফগান প্রেসিডেন্ট আশরাফ গানি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক ভিডিও সম্মেলনে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। কাবুলে আফগান প্রেসিডেন্টের দফতর পুনর্গঠিত স্টোরে প্রাসাদের উদ্বোধনী অনুষ্ঠানের সময় ওই ভিডিও সম্মেলন হয়। যুদ্ধে ক্ষতিগ্রস্ত প্রায় 1 শতাব্দীর পুরনো ওই ভবনটির পুনর্বিন্যাসের জন্য ভারত সরকার প্রায় $60 লক্ষ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,
Let me assure the people of Afghanistan that in your quest to build a prosperous Afghanistan and to bring peace, security and stability to your society, the 1.25 billion people of India, and again I repeat, the 1.25 billion people of India will always be on your side.
তিনি বলেন, আফগানিস্তানের জনগণকে আমি এই আশ্বাস দিতে চাই যে আপনারা যে সমৃদ্ধশীল আফগানিস্তান গড়ার লক্ষ্যে এবং সমাজে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা আনার জন্য যে প্রয়াস চালিয়েছেন, ভারতের 125 কোটি মানুষ সবসময় আপনাদের পাশে থাকবে। ভারত সরকার যুদ্ধে বিধ্বস্ত আফগানিস্তানে বেশ কয়েকটি অবকাঠামো সংশ্লিষ্ট প্রকল্পের অর্থায়নে সাহায্য করছে। খবর শেষ করার আগে বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুদ সাভাসলু সোমবার বলেছেন, সিরিয়ার সঙ্গে দেশের সীমান্ত অঞ্চল থেকে ইসলামিক স্টেট চরমপন্থী গ্রুপকে সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে। রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে যে 1 কোটি 10 লক্ষ অবৈধ অভিবাসী আছে তাদের বিতাড়িত করার বিষয়ে তার যে মতামত তা অটল রয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এখন কেনিয়ার নাইরোবিতে আছেন। প্রতিবেশী দেশ দক্ষিণ সুদানে যাতে পুনরায় গৃহযুদ্ধ না হয় সে বিষয়ে তিনি পূর্ব আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন। বিশ্ব সংবাদ আপাতত শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টজে। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশের জনগণের ওপর অত্যাচার নির্যাতন নিপীড়নের ব্যাপারে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সম্প্রতি ভারত সফরকালে বাংলাদেশের তথ্যমন্ত্রী এ প্রতিবাদ ব্যক্ত করেন। জানাচ্ছেন ঢাকা থেকে তার প্রতিবেদনে আমির খসরু।
বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাম্প্রতিক ভারত সফরকালে তার ভাষায় পাকিস্তানের বালুচিস্তানে পাকিস্তান কর্তৃক মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে এবং জনগণের উপরে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে বলে উল্লেখ করেছেন। ভারত সফরকালে তিনি এ ব্যাপারে সংবাদ সম্মেলন এবং সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে বালুচদের উপরে অত্যাচার নির্যাতনের ব্যাপারে বাংলাদেশের পক্ষ থেকে সুনির্দিষ্ট ভূমিকা গ্রহণের রূপরেখা প্রণয়নের কথাও জানিয়েছেন। এরই প্রেক্ষাপটে তথ্যমন্ত্রী হাসানুল হকের কাছে প্রশ্ন করা হয়েছিল বালুচিস্তান সম্পর্কে বাংলাদেশ সরকারের মনোভাব কি এবং পরবর্তী পদক্ষেপ হিসেবে বাংলাদেশ সরকার কি ব্যবস্থা নিতে যাচ্ছে। তথ্যমন্ত্রী হাসানুল হক বলেন,
প্রসঙ্গে ভারত সফরকালে আবার বিস্তার ঘোষণা করা হয়েছিল, তো সেই প্রসঙ্গের উপরে কথা বলতে যে আমি এখনো যা বলতে চাচ্ছি যে পাকিস্তান বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হলেও দীর্ঘ 45 বছর ধরে পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা টানাপোড়ানের ভিতর দিয়ে যাচ্ছে। পাকিস্তান 71 মহাযুদ্ধের সময় বাংলাদেশের মানুষের সঙ্গে যে আচরণ করেছিল পাকিস্তান তারপর থেকে খুব একটা বদলায়নি। এখনো তারা বিভিন্ন জাতিসত্ত্ব সমূহকে সম্মান করে না, বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় গুলোকেও তারা সম্মানের চোখে দেখে না, এরকম অভিযোগ প্রায় উঠে আসে। বাংলাদেশের তরফ থেকে আমরা পরিষ্কার যেটা বলতে চাই যে পাকিস্তান এবং বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক, পুরো সম্পর্কটাই আমরা পর্যালোচনা করছি। কারণ সাম্প্রতিককালে পাকিস্তান ধারাবাহিকভাবে সন্ত্রাসীদের লোন করে এবং রপ্তানি করে এবং বাংলাদেশের সন্ত্রাসীর সঙ্গে কূটনীতিকদের জড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে, যার জন্য আমরা বাধ্য হয়েছি সেসব কূটনীতিকদের বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়ার জন্য। তো বেলুচিস্তানের কথাই বলুন আর যে কথাই বলুন, বাংলাদেশের সরকারের সাংবিধানিক অবস্থা হচ্ছে যে বিভিন্ন জায়গায় নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করা। আমরা সেটা সবসময় সংবিধানকে নজরে রেখে আমাদের পররাষ্ট্রনীতি অনুসরণ করে থাকি। সেই হিসাবে আমরা মনে করছি যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক এবং সার্বিক সম্পর্ক পুরোটাই পর্যালোচনা করে একটা অবস্থান বাংলাদেশ সরকার ভবিষ্যতে নেবে। বেলুচিস্তান সম্পর্কে যে খবর আসছে সেগুলো আমরা পর্যালোচনা করে দেখছি। সুতরাং পাকিস্তানের সঙ্গে সার্বিক অবস্থার গ্রহণের সঙ্গে বেলুচিস্তানের প্রসঙ্গটাও বিবেচনায় আসতে পারে।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, পাকিস্তানের সাথে সামগ্রিক সম্পর্কের বিষয়গুলি বিবেচনায় শেষেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে বাল্যবিবাহ 1/3 কমানো সম্ভব নারীদের জন্য শিক্ষা বা কারিগরি প্রশিক্ষণের মধ্য দিয়ে, এমন তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে। জানাচ্ছেন ঢাকা থেকে জহুরুল আলম।
আন্তর্জাতিক বেসরকারি সংস্থা পপুলেশন কাউন্সিলের পরিচালিত এক গবেষণায় বলা হয়েছে, বিশ্বের সকল দেশের মধ্যে বাল্যবিবাহের হারে বাংলাদেশের অবস্থান চতুর্থ। গবেষণা প্রতিবেদনে আরো বলা হয়েছে, 15 বছরের নিচের মেয়েদের বিয়েকে বিবেচনায় নিলে ভারতের পরই দ্বিতীয় অবস্থানে আজ রয়েছে বাংলাদেশ। গবেষণাটি পরিচালনায় পপুলেশন কাউন্সিলকে সহায়তা করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর লাইফ স্কিল ইনকাম অ্যান্ড নলেজ ফর অ্যাডোলেসেন্ট নামের একটি বেসরকারি সংগঠন। বাংলাদেশে বর্তমানে আইনগত বিবাহযোগ্য বয়স সর্বনিম্ন 18 বছর, তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে এ আইনের প্রয়োগ নাই বললেই চলে, কারণ বাল্যবিবাহ কমার পরিবর্তে তা বেড়ে চলেছে। বাংলাদেশ সরকার 2041 সাল নাগাদ দেশকে বাল্যবিবাহ মুক্ত করার ঘোষণা দিলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক প্রতিবেদনে বলেছে, এ বিষয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য পর্যাপ্ত কাজ করছে না সরকার। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ইউরোপের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসলেন জার্মানি, ইটালি ও ফ্রান্সের সরকার প্রধানেরা ইটালির একটি দ্বীপে, আর তারই বিবরণ পাঠিয়েছেন বর্তমানে লন্ডনে অবস্থানরত আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
ব্রেক্সিটের পর নেদারল্যান্ডেও একই বিতর্ক চলছে, সেখানেও গণভোটের সম্ভাবনা দিন দিন বাড়ছে। এই পটভূমিতে অ্যাঙ্গেলা মার্কেল, ফ্রাঁসোয়া ওলাঁদ ও মাত্তিও রেনজি সোমবার এক জরুরি বৈঠকে বসেন। নেপাল শহরের অদূরে অবস্থিত এই দ্বীপটি সুদূর অতীতে ব্যবহৃত হইত বন্দিশালা আর নির্বাসনের স্থান হিসেবে। রোমান সময়ে এটা পরিচিত ছিল প্যান্ডাটারিয়া নামে সম্রাট অগাস্টাসের মেয়ে জুলিয়া দ্য এল্ডার ব্যভিচারে অভিযুক্ত হয়ে নির্বাসিত হয়েছিলেন এই দ্বীপে। এরপর সম্রাট নিরো তার স্ত্রী অক্টোভিয়াকে এই দ্বীপে নির্বাসনে পাঠিয়েছিলেন। 1797 সনে এখানে নির্মিত হয় এক কারাগার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী রাজনৈতিক প্রতিপক্ষকে নির্বাসনে পাঠাতো এই কারাগারে। তখন থেকে এই দ্বীপটি কারাগার দ্বীপ হিসাবে পরিচিতি পেয়ে আসছে। এক কথাবদ্ধ ইউরোপের স্বপ্ন বুনার এই দ্বীপটিকে ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ নির্ধারণী আলোচনার জন্য বেছে নিয়েছেন মাতিও রেনজি। আর এর অন্যতম কারণ হচ্ছে কারাগারে বন্দীদের মধ্যে একজন ছিলেন সাংবাদিক ও কমিউনিস্ট অ্যাক্টিভিস্ট আলটিভিয়েরো স্প্যানেলি। 1941 সালে তাকে কারাগারে পাঠানো হয়। সেখানে বন্দী থাকা অবস্থায় সতীর্থ আরেক বন্দীকে নিয়ে গোপনে লিপিবদ্ধ করেন বেন্টোটিন ম্যানিফেস্টো, আর এটি গড়ে দেয় ইউরোপীয় ইউনিয়নের ভিত্তি। তিন নেতার বৈঠক শুরু হওয়ার আগে ইতালির প্রধানমন্ত্রী বলেছেন 27 জাতির এই জোটকে কিভাবে আরো শক্তিশালী করা যায় তা নিয়ে মূলত আলোচনা হবে। এছাড়া সন্ত্রাসবাদ ও শরণার্থী সমস্যা নিয়ে তারা মত বিনিময় করবেন ও কৌশল ঠিক করবেন।
জানিয়ে দিচ্ছি আমাদের এই সপ্তাহের বুধবারের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ইসলামোফোবিয়া এবং পশ্চিমা বিশ্বের প্রবাসী মুসলিম সম্প্রদায়। অনুষ্ঠান শোনার এবং অংশগ্রহণ করার আমন্ত্রণ রইল। এবারে রয়েছে বিজ্ঞান জগতের কিছু খবরা খবর। উগান্ডার রাস্তায় শিগগিরই চলতে শুরু করবে সৌরশক্তি চালিত প্রথম বাস, যা সম্পূর্ণ পরিবেশ বান্ধব, কারণ বাসটি থেকে দূষিত কোনো কিছুই বায়ুমণ্ডলে ছড়ায় না। ভয়েস অফ আমেরিকার টড গ্রসহ্যানের প্রতিবেদন শোনাচ্ছেন আনিস আহমেদ ও তাহিদুল ইসলাম।
কায়োলা একটি সৌরশক্তি চালিত বাস। উগান্ডার ক্যাম্পালার একটি স্টেডিয়ামে কিরা মোটরসের এই বৈদ্যুতিক বাসটি পরীক্ষামূলকভাবে চলেছে। বাসটির ছাদে সোলার প্যানেল বসানো। এই বাসটিতে 35 জন যাত্রী বসতে পারেন। কর্মকর্তারা আশা করছেন কেউলা নামের এই বাসটি আফ্রিকায় সৌরশক্তি চালিত প্রথম গণপরিবহন হবে। প্রকল্পটির প্রধান প্রকৌশলী মারিও অবুভা বলেন, বৈদ্যুতিক মোটরটি সম্পূর্ণরূপে শব্দহীন এবং অনেকগুলো ব্যাটারির একটি ব্যাংকের সাহায্যে চলে। প্রধান প্রকৌশলী মারিও অবুয়া বলছিলেন,
The battery banks are the ones that are linked to the solar system that's on the roof. So we have the batteries that are driving the motor.
ছাদের উপরে থাকা সোলার প্যানেল ব্যাটারি ব্যাংকের সঙ্গে সংযুক্ত, সুতরাং আমাদের ব্যাটারিগুলো মোটরটি চালায়, যা পূর্ণ চার্জ দেওয়া হলে সর্বোচ্চ গতিতে 8 কিলোমিটার যেতে পারে এবং এরপর সোলার প্যানেল সম্পূরক অতিরিক্ত মাইলেজ দেয়, যা আরও 12 কিলোমিটার যোগ করে।
কায়ুলা বাস রিচার্জ করা যায় সৌরশক্তি অথবা বৈদ্যুতিক শক্তির উৎসের সঙ্গে সংযুক্ত করে, এবং এই বাসের সত্যিকারের একটি উপকারিতা হচ্ছে এটা পরিবেশ বান্ধব। বাসটি থেকে কোনো দূষিত পদার্থ বায়ুমণ্ডলে ছড়ায় না। বাসটি উগান্ডার রাস্তায় চলাচলের এখনো কোনো দিনক্ষণ ঠিক করেননি কর্তৃপক্ষ।
শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে অলিম্পিক্সের খবর, পরিবেশন করছেন আহসানুল হক।
রিও অলিম্পিক শেষ হয়ে গেল। এই অলিম্পিকে যুক্তরাষ্ট্র তার প্রাধান্য বজায় রাখল শেষ পর্যন্ত। যুক্তরাষ্ট্র 46টি স্বর্ণপদক, 37টি রৌপ্য পদক এবং 38টি ব্রঞ্জ পদক নিয়ে শীর্ষে রয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গ্রেট ব্রিটেন, তৃতীয় স্থানে চীন, তারপর রাশিয়া, তারপর জার্মানি, ষষ্ঠ অবস্থানে জাপান, তারপর ফ্রান্স, কোরিয়া, ইতালি, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস। রিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বর্তমানে রয়েছেন মিজারুল কায়েস। তিনি আমাদের সাথে টেলিফোনে সরাসরি যোগ দিচ্ছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনি রিওতে আছেন এবং অলিম্পিকের সময়ে আপনি এবারের অলিম্পিকটি কিভাবে ব্রাজিল পরিচালনা করলো সেটি আপনি দেখলেন, মোটের উপরে আপনার মূল্যায়ন কি?
অলিম্পিকটি বড় রকমের একটা চ্যালেঞ্জ ছিল, বড় রকমের চ্যালেঞ্জ ছিল ব্রাজিলের জন্য। এই জন্য যখন এটি তারা বিড করেন তখন ব্রাজিল কিন্তু আন্তর্জাতিক ভাবে একটি উঠতি ট্যাঞ্জেন্টের মধ্যে ছিল। লুলা সাহেব তখন প্রেসিডেন্ট এবং ব্রাজিল তখন ছিল আগামী দিনের যেই রাষ্ট্র। কিন্তু এর পরে ব্রাজিল বেশ অনেক রকমের সাম্প্রতিককালে ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটি রাজনৈতিক, সেটি ব্রাজিলে মোটামুটি মুডটা খুবই নিম্নগামী, এমনকি 4 তারিখ পর্যন্ত ছিল। কেউ কেউ মনে করছেন, যে এই এই অবস্থায় ব্রাজিলে কি এই অলিম্পিক ইনভেস্ট করা উচিত ছিল কিনা, এই ধরনের প্রশ্ন তো অবশ্যই সবসময় আমরা দেখি দিক থেকে হয়। কিন্তু আমি দেখেছি যে এই বিষয়টি খুব প্রধান, মানে খুব বড় বিষয় যেটি এসেছে সেটা হলো যে যখন উদ্বোধনী অনুষ্ঠানটি হয়ে গেল এবং ব্রাজিলিয়ানরা তো খুব আমোদে জাতি আনন্দ করতে পারে, ফুর্তি করতে পারে, এবং তার মধ্যে তারা অনেক সময় তাদের সংকটগুলো বিস্তৃত হয়, এবং অলিম্পিকটি মনে হচ্ছে যে তাদের এই যে মেলেঙ্কোলিয়া, তাদের যে নিম্নগামী মুড, তার মধ্যে একটি বিরতি নিয়ে এসছে, এবং এটি একটি টার্ন অ্যারাউন্ড, তাদের স্পিরিটের দিক থেকে একটি টার্ন অ্যারাউন্ডের সুযোগ করে দিয়েছে।
গতকাল যে বর্ণাঢ্য অনুষ্ঠানটি আমরা দেখলাম সেটি কেমন লাগলো?
এর মধ্যে আপনার ক্রিয়েটিভিটি যদি ধরেন, তারপরে ব্রাজিল নিজের ইতিহাসকে বিস্তৃত হয়নি, ইতিহাসের ভালো মন্দ এবং তার যে ডিভার্সিটিটা সেটিকে নিয়ে এসছে, এবং তার সঙ্গে অত্যন্ত সুচারুভাবে কিন্তু ওই আগামী যে হোস্ট জাপান, তাদের সেটাকেও ফিট করেছে।
এবারের অলিম্পিকে বাংলাদেশের থেকে গলফার এসেছিলেন সিদ্দিকুর রহমান, তিনি অবশ্য তেমন কোনো সাফল্য দেখাতে পারেননি। আমরা গতকাল স্টেডিয়ামে যে বর্ণাঢ্য অনুষ্ঠান দেখলাম সেখানে আলোক সম্পাতের ব্যবহার ছিল চমৎকার, এবং বৃষ্টির ভেতরেও কিন্তু শিল্পীরা সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিবেশন করলেন। এবং মনে রাখার মতো এবারের অলিম্পিকে আমার মনে হয় আপনিও হয়তো একমত হবেন যে উসেইন বোল্ট যেইভাবে সহজেই 100 মিটার 200 মিটারে পরাজিত করলেন পৃথিবীর সব দৌড়বিদকে, মাইকেল ফেলপস যেভাবে 23টি স্বর্ণপদক নিয়ে রেকর্ডের পর রেকর্ড ভেঙে চলেছেন, যুক্তরাষ্ট্রের সিমন বাইলস যেভাবে 4টি স্বর্ণপদক নিয়ে জিমন্যাস্টিক্সে তার দক্ষতা দেখালো, মোহাম্মদ ফারা ব্রিটেনের, তিনি যেভাবে দৌড়ে তার দক্ষতা প্রদর্শন করলেন, এবং নেইমার ব্রাজিলকে প্রথম স্বর্ণপদক দিল ফুটবলের, নেইমারের সেই টাইব্রেকারের শট থেকে ব্রাজিল যেভাবে উদযাপন করল এই এই অলিম্পিকের একেবারে শেষে এসে ব্রাজিল জার্মানির ওপর যে প্রতিশোধটি নিল, সব কিছু মিলে মারাকানা স্টেডিয়াম, কোপা কাবানা সমুদ্র সৈকত, ব্রাজিলের নাচ গান খাবার উষ্ণতা সব কিছু মিলেমিশে 2016 এই অলিম্পিক আমাদের অনেক দিন মনে থাকবে বলে আমার মনে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
এখন শুনবেন যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন সম্বলিত সম্পাদকীয়।
আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা এবং মানবাধিকার সংস্থাগুলি এ মাসের গোড়াতে ইরানে 24 জনের মতো সুন্নি ইরানিকে গণহত্যার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি, তবে এদের বেশিরভাগই জাতিগোষ্ঠী কুর্দি সম্প্রদায়ের, যাদেরকে গোহার দাস্ত বন্দিশালায় আটক রাখা হয়েছিল। ইরান সরকার এদের সন্ত্রাসী তৎপরতার জন্য অভিযুক্ত করে, এদেরকে খোদার বিরুদ্ধে শত্রুতার জন্য অভিযুক্ত করা হয়েছে। জানা গিয়েছে এসব বন্দীদের স্বীকারোক্তি আদায়ের জন্য দৈহিক নির্যাতন চালানো হয়েছে এবং এদের বিচার ছিল সংক্ষিপ্ত, অস্বচ্ছ এবং গোপনীয়। মানবাধিকার বিষয়ে জাতিসংঘ হাইকমিশনার জাইদ রাদ আল হুসেইন বলেন, অতিরঞ্জিত দীর্ঘ এবং অনিশ্চিত অপরাধী অভিযোগ এবং সেই সঙ্গে দোষী ব্যক্তিদের সঠিক প্রক্রিয়ায় স্বচ্ছ বিচারের প্রতি তাচ্ছিল্য এক্ষেত্রে গভীর অবিচারের সৃষ্টি করেছে। হিউম্যান রাইটস ওয়াচ মানবাধিকার সংস্থা জানিয়েছে যে 2 আগস্ট ইরানের এই গণমৃত্যুদণ্ড মানবাধিকারের রেকর্ডে নিচু পর্যায়ের এক লজ্জাজনক ঘটনা। 1 জানুয়ারি থেকে এযাবৎ অন্তত 230টি মৃত্যুদণ্ডাদেশের পর ইরান এখন আঞ্চলিকভাবে নেতৃত্ব দিচ্ছে, তবে এযাবৎ অলিক পেনাল কোড সংস্কার, যা আন্তর্জাতিক মানের দূরত্ব ঘোঁচাবে, তা কার্যকর করতে ইরান পিছিয়ে পড়েছে। পররাষ্ট্র দপ্তর বিশ্বব্যাপী মানবাধিকার বিষয়ে সাম্প্রতিক রিপোর্টে জানিয়েছে যে ইরানে ভাষা প্রকাশ, ধর্মীয় ও সমাবেশের মতো নাগরিক অধিকারের উপর কড়া নিষেধাজ্ঞা আরোপিত আছে। রিপোর্টে বলা হয় যে ইরান সরকার অন্যায়ভাবে কুর্দি, আরব, এজেরিজ, বেলুচিজের মতো সংখ্যালঘুদের অন্যায়ভাবে জোরপূর্বক গ্রেফতার, দীর্ঘ সময় ধরে আটক রাখা এবং দৈহিক যন্ত্রণার লক্ষ্যবস্তু করেছে। ইরান সরকারের সামঞ্জস্যহীন মৃত্যুদণ্ডাদেশ জাতিগোষ্ঠী সংখ্যালঘুদের উপর চরম আঘাত হেনেছে। কুর্দি ইরানি বন্দীদের গণমৃত্যুদণ্ডাদেশ বিষয়ে পররাষ্ট্র দপ্তরের সহকারী মুখপাত্র মার্ক টোনার বলেন, যুক্তরাষ্ট্র ইরান সরকারের প্রতি মানবাধিকার রক্ষা, শ্রদ্ধা প্রদর্শন এবং সকল ক্ষেত্রে মুক্ত এবং স্বচ্ছ বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে আহ্বান জানাচ্ছে। মিস্টার টোনার বলেন, যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে বিভিন্ন চ্যানেল মারফত ইরানের মানবাধিকারের রেকর্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং জাতিসংঘ ফ্রেমওয়ার্ক এবং অন্যান্য চ্যানেল ধরে সেসব উদ্বেগ প্রকাশ করা অব্যাহত রাখবে।
আপনারা এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন খুইন।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুট সাভাসলু সোমবার বলেছেন, সিরিয়ার সঙ্গে দেশের সীমান্ত অঞ্চল থেকে ইসলামিক স্টেট চরমপন্থী গ্রুপকে সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে। শনিবার তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে এক বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা বিস্ফোরণের পর তিনি ওই মন্তব্য করেন। বিস্ফোরণে অন্তত 51 জন নিহত হয়। তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান গাজিয়ানটেপ শহরে ওই আক্রমণের জন্য ইসলামিক স্টেটকে দোষারোপ করেন। তিনি আরও বলেন, সাক্ষ্য প্রমাণ থেকে মনে হয় বোমা আক্রমণকারী ছিল 12-14 বছরের এক বালক। রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে যে 1,10,00,000 অবৈধ অভিবাসী আছে তাদের বিতাড়িত করার বিষয়ে তার যে মতামত তা অটল রয়েছে। নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় তার নির্বাচনী প্রতিশ্রুতির একটি প্রধান বিষয় হচ্ছে সেটি। ট্রাম্পের নতুন ক্যাম্পেন ম্যানেজার কেলিয়ান কনওয়ে এক সাক্ষাৎকারে বলেছেন, ট্রাম্পের অভিবাসী বহিষ্কার পরিকল্পনা এখনও ঠিক হয়নি। এর একদিন পর ট্রাম্প ফক্স নিউজ টেলিভিশনকে বলছেন যে তিনি বারবার মত পাল্টাচ্ছেন না। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এখন কেনিয়ার নাইরোবিতে আছেন। প্রতিবেশী দেশ দক্ষিণ সুদানে যাতে পুনরায় গৃহযুদ্ধ না হয় সে বিষয়ে তিনি পূর্ব আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন। কেরি সোমবার কেনিয়ার প্রেসিডেন্ট উহুরু কেনিয়াটার সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি পরে অন্যান্য মন্ত্রীদের সঙ্গে আলোচনায় যোগ দেবেন। বিশ্বের সবচাইতে নতুন দেশটিতে শান্তি বজায় রাখাটা নিশ্চিত করার বিষয়ে তারা আলোচনা করবেন। পররাষ্ট্র দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের বলেন যে দক্ষিণ সুদানের জনগণ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে। সেখানে অব্যাহত অস্থিতিশীলতার ফলে প্রায় 10,00,000 মানুষ এখন শরণার্থী এবং এমন এক মানবিক সংকট সৃষ্টি হয়েছে যা আন্তর্জাতিক সমাজের পক্ষেও মোকাবেলা করা কঠিন। অ্যাসোসিয়েটেড প্রেস বার্তা সংস্থা প্রচারিত খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সোমবার বলেছেন, ইরানি বিমান ঘাঁটি থেকে সিরিয়ায় বিমান আক্রমণ আপাতত বন্ধ করেছে। এর কয়েক ঘণ্টা আগে ইরানের প্রতিরক্ষামন্ত্রী মস্কোর সমালোচনা করেন এবং বলেন, রাশিয়া তাদের পদক্ষেপের বিষয় আগে থেকে বলে খুব একটা ভালো করেনি। আফগানিস্তান ও ভারত যে সন্ত্রাসবাদ ও চরমপন্থার মুখোমুখি তা মোকাবেলার লক্ষ্যে তাদের যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে ওই দুই দেশের নেতারা। দক্ষিণ আমেরিকার প্রথম অনুষ্ঠিত অলিম্পিক্স খেলার সমাপনী অনুষ্ঠান হল হোতাদেশ ব্রাজিলে। বর্ণাঢ্য এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে ব্রাজিল।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাওহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন নেশওয়ান কালী। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.